অসহিষ্ণুতার কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা দেশের অন্য সব রাজ্যের তুলনায় বহুগুণ ভালো। কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী নাজমা হেপাতুল্লাহকে সরাসরি একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের সদস্যরা। বিষয়টির উপর আলোকপাত করবেন?
ঠিকই বলেছেন, কারণ অন্যান্য রাজ্য বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে যে অসহিষ্ণুতা চলছে এবং সংখ্যালঘুদের যেভাবে টার্গেট করা হচ্ছে, পশ্চিমবঙ্গে সেরকম কিছু হচ্ছে না। একবারই হয়েছিল গত বছর কি তার আগের বছর, ওই বিজেপি ক্ষমতা আসার পরে বীরভূমের একটা গ্রামে একটা ইনসিডেন্ট হয়েছিল, তো সেটা সঙ্গে সঙ্গে সরকার আটকে দেন, তারপর থেকে এখানে কিছু হয়নি।
নতুন দিল্লিতে দেশের সমস্ত রাজ্যের সংখ্যালঘু কমিশনগুলোকে নিয়ে একটি সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করা হয়। ওখানে আগত সংখ্যালঘু প্রতিনিধিদের নিয়ে একটি যে আলোচনা চক্রের আয়োজন করা হয়, তা থেকে বিষয়টির ওপর গুরুত্ব আরোপের তাগিদ অনুভূত হয়। তো এই অসহিষ্ণুতার উৎসটা কোথায়?
অসহিষ্ণুতার উৎস হচ্ছে যে উৎস তো অনেক গভীরে। বর্তমানে ভারতে কেন্দ্রীয় সরকারে অধিষ্ঠিত হচ্ছে বিজেপি, এবং বিজেপির যে যাকে বলা যায় মেন্টার হচ্ছে আরএসএস। তো আরএসএস এর যিনি প্রয়াত নেতা এমএস গোলওয়ালকার, তিনি তার বই উই আর আওয়ার নেশনহুড ডিফাইন্ড, তাতে পরিষ্কার বলেছিলেন যে ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের দেশ, এটা হিন্দু রাষ্ট্র, এখানে অন্য ধর্মাবলম্বী যারা থাকবে তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে হবে, তাদের কোনো ইয়ে থাকবে না, কি বলে, নাগরিক অধিকার ইত্যাদি থাকবে না। তো সেই যে আদর্শ বা সেই আদর্শজনিত যে কালচার, তার মধ্যে দিয়ে বিজেপি বেড়ে উঠেছে। তো এখন তো তারা রাষ্ট্র ক্ষমতায় আসেন কেন্দ্রে, ফলে যেটা হওয়া স্বাভাবিক সেটি হচ্ছে। যেমন আজকের একটা ঘটনা আপনাকে আমি বলতে পারি, পশ্চিমবঙ্গের একটা জায়গাতে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে এখানে যারা এই ধরনের কথাবার্তা বলবে, মানে যে ধরনের কথাবার্তা বিজেপি পছন্দ করে না, তাদের উপরে শারীরিক অত্যাচার করা হবে, এই হুমকিটা দিয়েছেন। যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা আমি বলছি না, কিন্তু শারীরিক অত্যাচারের হুমকি দিয়েছেন। এখন এই মনোভাব বা এই চিন্তা বা এই চিন্তার প্রকাশ তো গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
বিংশ শতকের তিরিশের দশকে বাবা সাহেব আম্বেদকর সমাজের পিছিয়ে পড়া তফসিলি জাতি এবং উপজাতির মানুষদের জন্য সংরক্ষণের প্রস্তাব তুলেছিলেন। পরে ভারতের সংবিধান রচনার সময় দশ বছরের জন্য সংরক্ষণের অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভাবা হয়েছিল এক দশকের ভেতরেই সমাজের অগ্রবর্তী শ্রেণীর সমকক্ষ হয়ে উঠবেন পিছিয়ে পড়া মানুষেরাও। বড়জোর দশ বছর পরে পরিস্থিতি খতিয়ে দেখা যেতে পারে, কিন্তু সংবিধান রচনার পরে ৬৫ বছর কেটে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে সংরক্ষণের সমাপ্তি ঘোষণার কথা উচ্চারণ করে না কোনো রাজনৈতিক দলই। উল্টে সংরক্ষণ যেন শর্টকাটে সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে। সংরক্ষণ যারা পেয়েছে তারা যে কোনো মূল্যে তা বরাবরের জন্য আঁকড়ে রাখতে চাইছে। নতুন নতুন জাতিগোষ্ঠী নিজেদের সংরক্ষণের দাবিতেও আন্দোলন শুরু করেছে। তো এই অনিশ্চয়তার কি ব্যাখ্যা করা যেতে পারে?
দেখুন, এই সংরক্ষণ ব্যবস্থা যেটা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য করা হয়েছে, এবং যেটা প্রথমে স্থির ছিল যে দশ বছর থাকবে, তো তারপরে তো অনেকদিন কেটে গেছে। সেই কেটে যাওয়ার মধ্যে দিয়ে দুটো জিনিস বেরিয়ে এসছে। একটা হচ্ছে যে দলিতদের মধ্যে, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের মধ্যে একটা মুষ্টিমেয় সংখ্যক লোক, তারা মোটামুটি সামাজিক এবং আর্থিক দিক দিয়ে অনেক ভালো জায়গাতে এসছেন। কিন্তু অধিকাংশ লোক যাদেরকে এখন আমরা বলি দলিত, তারা দলিতই থেকে গেছেন। এই কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রোহিত ভেমুলা বলে যে ছাত্রটি সুইসাইড করলো, আত্মহত্যা করলো, সে তো বলেই গেছে যে দলিত বলেই তাকে টার্গেট করা হয়েছিল, তাকে একঘরে করে রাখা হয়েছিল, তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল ইত্যাদি। কাজেই দলিতদের ওপরে যে ডিসক্রিমিনেশন হচ্ছে, এখনও হচ্ছে, ২০১৬ সালেও হচ্ছে, সেটা তো অনস্বীকার্য সত্য।
পূরণবাবু, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ।